বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে। কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 16 জুলাই, 1 শ্রাবণ এবং ফার্সি 25 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন মধ্যপ্রাচ্যে বাইডেনের সফরের উদ্দেশ্য এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। আমেরিকা ইরানকে সামরিক হুমকি দেওয়ার কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হল। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমদানি করা নিরাপত্তা দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে না বলে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি। বাংলাদেশে আগুন নিয়ে না খেলে রাজনীতি ও নির্বাচনের মাঠে খেলতে বিএনপির প্রতি আহ্বান জানালেন সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের আহ্বানে সাড়া দিয়ে মহারাষ্ট্রের দুটি শহরের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখার প্রস্তাব অনুমোদিত। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরান প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে। এই জাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন তার লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে। ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক হুমকি দেওয়ার কয়েকদিন পর এই পদক্ষেপ নিল তেহরান। শুক্রবার ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমানায় ইরান এই জাহাজের উদ্বোধন করে। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবেলা করার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেওয়ার 2 দিন পর ইরান নৌবাহিনীর এই ড্রোনবাহী জাহাজের উদ্বোধন করল। উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন এবং এ সময় বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। এর মধ্যে পেল্লেকন, হোমা, অরাশ, চামরুশ, জুবিন, আবাবিল 4 এবং ববার 5 সফলতার সাথে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়।
আজারবাইজান সফরত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমদানি করা নিরাপত্তা দিয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারবে না। তিনি শুক্রবার স্বাগতিক দেশের রাজধানী বাকুতে আজারবাইজানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রামিল ওসোবফের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার ব্যাপারে ইরানের নিরবচ্ছিন্ন সমর্থন রয়েছে। শামখানি বলেন, মধ্যপ্রাচ্যে নিরাপত্তা প্রতিষ্ঠার যে ধারাবাহিক প্রচেষ্টা চলছে, ইহুদিবাদী ইসরায়েল নানা রকম অপকৌশল প্রয়োগ করে তা বানচাল করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্ত নিরাপত্তাহীনতা ও কুচক্রী তৎপরতার পেছনে কুৎস দখলদার এই সরকারের হাত রয়েছে। তবে বর্তমানে এই অবৈধ রাষ্ট্র চরম রাজনৈতিক সংকট এবং অভ্যন্তরীণ সামাজিক ও অর্থনৈতিক অবক্ষয়ের সম্মুখীন। শামখানি বলেন, এত সব সংকটে জর্জরিত ইসরায়েল নিজের সংকটকে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে তার শেষ রক্ষা হবে না। ইরান বলেছে, সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বিশ্বের বিভিন্ন দেশের অভ্যুত্থানে নিজের হাত থাকার স্বীকারোক্তি দিয়ে যে অহংকার প্রকাশ করেছেন তাতে কেউ বিস্মিত হয়নি, বরং জনমনে আমেরিকার এই অপকর্ম সম্পর্কে যে ধারণা ছিল তা বদ্ধমূল হয়েছে মাত্র। জন বোল্টন সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে সামরিক অভ্যুত্থান পরিকল্পনায় নিজের জড়িত থাকার স্বীকারোক্তি দিয়ে বলেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নয় বরং বিশ্বের অন্যান্য দেশে বহু অভ্যুত্থানের পরিকল্পনা করেছেন এবং এসব কাজ করতে তার অনেক পরিশ্রম করতে হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি চাফি এ সম্পর্কে বলেছেন, জন বোল্টন যে স্বীকারোক্তি দিয়েছেন তা কাউকে বিস্মিত করেনি। কানানি নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, বিশ্বব্যাপী আধিপত্য বিস্তার করার লক্ষ্যে আমেরিকা এ ধরনের কূটচাল চালাত এবং বোল্টন তার স্বীকারোক্তির মাধ্যমে অনেক দেশকে পরোক্ষ হুমকি দিতে চেয়েছেন। তবে আমেরিকার শেষ চাল হিসেবে এ ধরনের হুমকি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিএনপি পতিত দল হলে ভয় কেন আপনাদের? একটা পতিত দল মিছিল করবে, মিটিং করবে, আপনাদের ভয়ের কি আছে? এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে। আজ শনিবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। রাজনীতিতে এখন খুব ঝুঁকিপূর্ণ সময় চলছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্র আবার শুরু হয়েছে, ভীতি থেকেই বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না, যে কোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবেলা করা হবে। ওদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, বিএনপি পতিত দল হলে ভয় কেন আপনাদের? আমাদের মিটিং মিছিল করতে দিন, একটা পতিত দল মিছিল করবে, মিটিং করবে, আপনাদের ভয়ের কি আছে? যশোর জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনীকে হত্যার প্রতিবাদে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এমন প্রশ্ন তোলেন। ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস বলেন, ওনারা দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছেন, কারণ যত লুট, যত গুম, যত খুন তারা করেছে, এর বিচার একটা একটা করে আমরা করব। যুদ্ধ অপরাধীদের বিচার যদি 40 বছর পরে হতে পারে, আপনাদের বিচারও 40 বছর পরে হবে, দরকার পড়লে মরণোত্তর বিচার হবে। এদেশের মানুষকে যে কষ্ট আপনারা দিয়েছেন, এই কষ্টের কথা মানুষ কোনোদিন ভুলবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদ শহরের নাম ধারাশিব রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই দুটি প্রস্তাব এবার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে এবং তারপরে বিভাগ, জেলা, তালুকের পাশাপাশি পৌর কর্পোরেশন এবং পৌরসভার নাম পরিবর্তন করা হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মহারাষ্ট্রে মন্ত্রিসভার বৈঠকে আওরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্ভাজিনগর এবং ওসমানাবাদ শহরের নাম ধারাশিব রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আজ শনিবারের সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ওই দুটি প্রস্তাব এবার কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে এবং তারপরে বিভাগ, জেলা, তালুকের পাশাপাশি পৌর কর্পোরেশন এবং পৌরসভার নাম পরিবর্তন করা হবে। আইন অনুযায়ী এ বিষয়ে রাজস্ব ও বন বিভাগের পাশাপাশি নগর উন্নয়ন বিভাগ পৃথক ব্যবস্থা গ্রহণ করবে। ওই দুই জায়গার নাম পরিবর্তনের দাবি বহুদিন ধরেই উঠছিল। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও নাম পরিবর্তন করতে সম্মত হয়েছিলেন এবং রাজনৈতিক সংকটের মধ্যে 29 জুন আহ্বান করা মন্ত্রিসভার বৈঠকে উভয় জায়গার নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করা হয়েছিল। কিন্তু নয়া মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বলেছেন, সংখ্যালঘু সরকারের সিদ্ধান্ত বৈধ হতে পারে না। আজ একই সঙ্গে নবী মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পাল্টে প্রয়াত ডিবি প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, উদ্ধব ঠাকরে তার শেষ মন্ত্রিসভার বৈঠকে ওই শহরগুলোর নাম পরিবর্তন করেছিলেন, কিন্তু তার সিদ্ধান্ত বেআইনি ছিল, সেজন্য আবারও শহর ও বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছে। তারা শহরের নাম পরিবর্তনের বিষয়ে মহারাষ্ট্র বিধানসভায় একটি প্রস্তাব আনবেন, যেটি পরে ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর নতুন করে আগ্রাসন চালিয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তারা শনিবার দিনের প্রথম ভাগে গাজায় হামাসের একটি ভূগর্ভস্থ স্থাপনার উপর হামলা চালিয়েছে। ইসরায়েল বলছে ওই স্থাপনায় হামাস রকেট তৈরির কাজ করত। ইসরায়েল আরও দাবি করেছে, হামাস যেসব স্থাপনায় রকেট তৈরির কাজ করে তার মধ্যে এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় স্থাপনা। ফিলিস্তিনিরা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল 5টার পরপরই ইসরায়েল গাজা শহরের উপর কয়েকটি আঘাত হানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত কয়েকটি লক্ষ্যবস্তুর উপর হামলার পর আগুনের কুণ্ডলি উঠছে। হামাসের মুখপাত্র হাজম কাসেম এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের এই বিমান হামলা ইহুদিবাদী সরকারের অপরাধ এবং সন্ত্রাসী আচরণের কথা তুলে ধরে। তবে মার্কিন সমর্থন নিয়ে দখলদার ইসরায়েল যত সন্ত্রাসবাদী চেষ্টা করুক না কেন, তারা ফিলিস্তিনিদের দৃঢ়তা ও প্রতিরোধ থেকে পিছু হটাতে পারবে না। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, কথিত জেরুজালেম ঘোষণার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইহুদিবাদী ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে গ্রহণযোগ্য করে তোলার যে চেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে। এক বিবৃতিতে হামাস বলেছে, ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা যে যৌথ ঘোষণায় সই করেছে তা শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তেল আভিভের আগ্রাসনের প্রতি আমেরিকার সমর্থনের কথা প্রকাশ করে। হামাস আরও বলেছে, ওয়াশিংটন অন্ধ এবং নিঃস্বার্থভাবে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের লক্ষ্যের প্রতি সমর্থন দিচ্ছে। ঐতিহাসিকভাবে ইহুদিবাদী ইসরায়েল এবং আমেরিকা ফিলিস্তিনি জনগণ ও ভূখণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, সেক্ষেত্রে তাদের এই নতুন যৌথ ঘোষণা ফিলিস্তিনি জনগণের জন্য আলাদা কোনো গুরুত্ব বহন করে না, বরং তাদের দৃঢ়তা এবং প্রতিরোধের মাধ্যমে এই নতুন ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সক্ষম হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতে সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি উত্থাপন করেছেন। তিনি শুক্রবার রাতে জেদ্দায় এক সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি বিন সালমানকে বলেছেন যে তার বিশ্বাস এই হত্যাকাণ্ডের দায় সৌদি যুবরাজেরই। তবে এ সময় সৌদি যুবরাজ তাকে জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডে তার কোনো দায় নেই, বরং তিনি হত্যাকারীদের শাস্তি দিয়েছেন। 2018 সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুল সৌদি কনসুলেটে নির্মমভাবে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়। তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কঠোর সমালোচক ছিলেন। শুরু থেকেই হত্যার নির্দেশদাতা হিসেবে মোহাম্মদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসি অনুষ্ঠান দৃষ্টিপাতে। উত্তেজনা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করায় এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক সফরের মূল লক্ষ্য ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী গাজী আব্দুর রশিদ।
ইহুদিবাদী ইসরায়েল ট্রাম্পকে যেভাবে ফাঁদে ফেলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে তাকে বের করতে উস্কানি দিয়েছিল, ঠিক একইভাবে বাইডেনকে আবারও ইরানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা করছে। সম্প্রতি বাইডেন ইসরায়েল সফর করে ইরানের বিরুদ্ধে হুমকি ধমকি দিয়েছেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু তৎপরতার অগ্রগতি লক্ষ্য করে। অন্যদিকে ইসরায়েল চায় না যে আমেরিকা ইরানের সঙ্গে আবারও পরমাণু সমঝোতা চালু করুক। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় ফেরার পথে যে বড় বাধা ছিল তা হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয়া। ইসরায়েলি চাপের মুখে বাইডেনের মার্কিন সরকার এই বাহিনীকে সন্ত্রাসের তালিকা থেকে বাদ দিতে রাজি হয়নি। মার্কিন সরকার এজন্য ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে চেয়েও ফিরতে পারছে না। কিন্তু মার্কিন সরকার আপাতত ইসরায়েলের মন রক্ষা করে কিছু বলতে চাইলেও শেষ পর্যন্ত হয়তো এই অবস্থানে অবিচল থাকবে না। ওদিকে ইসরায়েলের একটি টেলিভিশনও জানিয়েছে যে ইসরায়েল গত এক বছরে ইরানের ভেতরে অনেক অভিযান চালিয়েছে। ইসরায়েল এ অঞ্চলে কয়েকটি আরব দেশকে নিয়ে ইরান বিরোধী জোট গঠনে মার্কিন সরকারকে ব্যবহার করতে চাইলেও মার্কিন সরকার বাস্তবে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকানো এবং জ্বালানির ব্যাপক ঘাটতি মেটানোর চেষ্টা নিয়েই বেশি ব্যস্ত। বাইডেনের সফরের একটা বড় লক্ষ্য এটা হলেও বাস্তবে তাতেও কোনো সুফল আসবে বলে মনে হয় না। অন্যদিকে মার্কিন সরকারও আর কতকাল দেশটির জনগণের অর্থ খরচ করে ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগীদের নিরাপত্তা যোগানোর জন্য ইরানের মতো শক্তিশালী দেশের সঙ্গে সংঘাতের ঝুঁকি নেবে তা দেখার বিষয়। আবার এটাও একটি বাস্তবতা যে মার্কিন সরকার কেবল সংঘাত ও উত্তেজনা সৃষ্টি করেই বন্ধু রাষ্ট্র বা সহযোগী রাষ্ট্রগুলো থেকে তার অর্থ আদায় করতে অভ্যস্ত। মোট কথা, এটাই স্পষ্ট যে এ অঞ্চলে বাইডেনের সাম্প্রতিক সফরের মূল লক্ষ্যই হল উত্তেজনা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করা।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য করার উপায় খুঁজতে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সাথে আগামীকাল থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে। সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু এবং সবার কাছে গ্রহণযোগ্য করার উপায় খুঁজতে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের সাথে আগামীকাল থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে। এবারের রাজনৈতিক সংলাপের সূচি অনুযায়ী আগামীকাল রোববার সকালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন বা NDM এর সঙ্গে সংলাপ হবে। 20 জুলাই বিকেলে 2 ঘন্টা বরাদ্দ থাকবে BNP-র জন্য। অনুরূপভাবে 31 জুলাই সকালে জাতীয় পার্টি এবং বিকেলে আওয়ামী লীগের জন্য 2 ঘন্টা করে বরাদ্দ থাকবে। নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেবার পরপর ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একদফা সংলাপ হয়েছে, তবে সে আলোচনা বর্জন করেছে প্রধান বিরোধী দল বিএনপি সহ বাম ও ইসলামপন্থী কয়েকটি দল। বিএনপি সাব জানিয়ে দিয়েছে তারা নির্বাচন কমিশনের সাথে কোনো প্রকার সংলাপে যাবে না।
প্রধান নির্বাচন কমিশন কথাবার্তায় অত্যন্ত কৌশলী, ইভিএম নিয়ে তিনি এখনো মন স্থির করেননি, মন স্থির বহু আগে করে রেখে এসেছেন, আমাদেরকে শোনাচ্ছেন যে মন স্থির করেননি। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা যারা মনে করেন তারা বোকার স্বর্গে বসবাস করছে।
নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর বলেছেন যেসব রাজনৈতিক দল রয়েছে তাদের প্রস্তাব পরামর্শ একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনে ভূমিকা রাখবে। বিএনপি এই সংলাপে অংশ না নিলেও বন্ধ হচ্ছে না আলোচনার পথ।
আমাদের দায়িত্ব হচ্ছে ওনাদেরকে আহ্বান করা, বারে বারে অনুরোধ করা, আমরা অনুরোধ করবো আমরা আসতে, আমাদেরকে অফিসিয়ালি আমাদেরকে ওনারা আসবেন না এটা কিন্তু জানান নাই, আমরা ধরে নিব যে ওনারা আসবেন। এরপরে যদি ওনারা না আসেন ওনারা যে কোনো মুহূর্তে আমাদের কাছে আসতে পারেন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো পরামর্শ নিয়ে, যে কোনো বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তা আসতে পারেন, আমাদের দোয়ার কিন্তু সবসময় খোলা।
তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনে করে বিএনপি এবারও সংলাপে না এলে নির্বাচন কমিশন তার রোডম্যাপ অনুযায়ী এগিয়ে যাবে।
এইবারে যদি নির্বাচন কমিশন সংলাপে বিএনপি না যায়, আগের মতো যদি একগুয়েমি করে, তাহলে নির্বাচন কমিশন তো তাদের রোডম্যাপ অনুযায়ী আগাবে, বিএনপির জন্য বসে থাকবে না।
ওদিকে জাতীয় নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠেছে বাংলাদেশে নিযুক্ত পশ্চিমা দেশের কূটনীতিকগণ। ইতিমধ্যে বিরোধী বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি পশ্চিমা দেশের কূটনীতিকদের সাথে বৈঠক করেছে। গতকাল শনিবার গবেষণা প্রতিষ্ঠান সিজিএস এর আয়োজনে এক আলাপচারিতায় যুক্ত হয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি মন্তব্য করেছেন, একটি স্বাধীন সার্বভৌম দেশকে পরামর্শ ছাড়া কিছুই দেওয়ার নেই। ইউরোপীয় ইউনিয়ন শুধু বাংলাদেশের আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ দেখতে চায়। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত পর্বের আসরে আমরা খ্রিস্টীয় 10ম শতাব্দীতে ইরানের খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানী দার্শনিক মোহাম্মদ জাকারিয়া রাজির কথা উল্লেখ করেছিলাম। তার আবিষ্কারের মধ্যে অ্যালকোহল, অ্যাসিড, সালফিউরিক, হাইড্রোক্লোরিড অ্যাসিডের কথা উল্লেখ করা যায়। আজকের অনুষ্ঠানে আমরা এ বিষয়ে আরও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
চিকিৎসা বিজ্ঞানের উপর 10টিরও বেশি গ্রন্থ আছে মোহাম্মদ জাকারিয়া রাজির। অনুবাদের বদৌলতে তার চিকিৎসা বিদ্যা সংক্রান্ত গ্রন্থাবলী এবং ধ্যান ধারণা মধ্যযুগের ইউরোপে ছড়িয়ে পড়েছিল এবং তার রচিত বেশ কিছু বই পাশ্চাত্যের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্য বই হিসেবে পড়ানো হতো। আল রাজির রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে আল কিতাব আল হাউই, দ্য ভার্চুয়ালস লাইফ, আল জুদারি আল হাজবা, দ্য স্পিরিচুয়াল ফিজিক্স, আল মানসুরি প্রভৃতি। খ্যাতনামা গবেষক জর্জ শার্টন মোহাম্মদ জাকারিয়া রাজিকে তৎকালীন সময়ের অনেক বড় মাপের চিকিৎসক হিসেবে অভিহিত করে বলেছেন, ধারণা করা হয় ইবনে সিনা তার কানুন গ্রন্থটি রচনার ক্ষেত্রে আল রাজির লিখিত আল কিতাব আল হাউইর গ্রন্থ থেকে প্রেরণা লাভ করেছেন। ইরানের খ্যাতনামা গণিতবিদ ও জ্যোতির্বিদ ছিলেন আব্দুর রহমান আল সুফি। তিনি প্রথম টেলিস্কোপ ছাড়া একটি গ্যালাক্সির অস্তিত্বের বিষয়টি প্রমাণ করেছিলেন। তিনি প্রথম 1964 খ্রিস্টাব্দে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটি পর্যবেক্ষণ করেন এবং এটিকে তিনি একটি ছোট মেঘ হিসেবে বর্ণনা করেছিলেন।
ইরানের আরেক খ্যাতনামা দার্শনিক ও রসায়নবিদ হচ্ছেন জাবের বিন হাইয়ান, যিনি একাধারে রসায়নবিদ ও আলকেমিবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী, প্রকৌশলী, দার্শনিক, পদার্থবিজ্ঞানী এবং ঔষধ বিশারদ ও চিকিৎসক হিসেবে পরিচিত। তাকে রসায়নের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি রসায়ন গবেষণা কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং এমন কিছু আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন যা থেকে আজও রসায়ন বিশেষজ্ঞরা উপকৃত হচ্ছেন। ইরানের আরেক খ্যাতনামা মনীষী হচ্ছেন ইবনে হিশাম। তিনি আবু আলী হাসান ইবনে হিশাম বাসরি নামে পরিচিত ছিলেন। তিনি হিজরি চতুর্থ শতাব্দীর একজন বিখ্যাত মুসলিম গণিতবিদ এবং পদার্থবিজ্ঞানী। ইবনে হিশাম ছিলেন ফটোলজির জনক। ফটোলজি বিদ্যাকে তিনি সুশৃঙ্খল রূপ দেন। আলো নিয়ে এবং ছায়া নিয়ে তিনি ব্যাপক গবেষণা চালিয়েছেন। অন্ধকার কক্ষের বৈশিষ্ট্য নিয়েও তিনি গবেষণা করেছেন। একইভাবে তিনি আলোর প্রতিফলনের নিয়মের ক্ষেত্রে চমৎকার কিছু পর্যালোচনা করেছেন। সমতল বা কনভেক্স অর্থাৎ স্ফীত লেন্সকে বড় করে দেখানোর বিষয়টিকে পরিমাপ করেছেন।
সুদূর অতীত থেকে বর্তমান জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান চলমান, এই ইতিহাস জানতে আমাদের সঙ্গেই থাকুন।
বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন জ্ঞান বিজ্ঞান ও মানব সভ্যতার উন্নয়ন ও বিকাশে ইরানি সভ্যতার অনেক ভূমিকা রয়েছে। জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক নতুন এই ধারাবাহিক অনুষ্ঠানে আমরা জ্ঞান বিজ্ঞানে ইরানি মনীষীদের অবদান ও তাদের জীবন বৃত্তান্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এটা জেনে রাখা ভালো, কোনো কোনো দেশ বিশ্বের জাতিগুলোকে দুই অংশে ভাগ করেছে। এক অংশে রয়েছে উন্নত সভ্যতার অধিকারী তথা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে থাকা জাতি, আর অন্য অংশে রয়েছে অনুন্নত বা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী। এমনকি পিছিয়ে পড়া জাতির ইতিহাস ঐতিহ্যকে খাটো করে দেখানোরও চেষ্টা চালানো হয়। শুরুতে এমন আচরণ করা হয় যাতে একজন জ্ঞানী ব্যক্তির জাতীয়তা সম্পর্কে কেউ জানতে না পারে। কখনো কখনো ওই জাতির গবেষণা কর্ম ও উন্নয়ন কর্মকাণ্ড থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। 1700 এবং 1800 শতকে এই প্রবণতা লক্ষ্য করা যায় এবং এখনও তা অব্যাহত রয়েছে। যে কোনো জ্ঞান ও আবিষ্কারকে যদি আমরা প্রকৃতির স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে নিই, তাহলে জ্ঞান সবসময় মানুষের সাথী হয়ে থাকবে।
প্রায় 1000 বছর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ ও হামেদান প্রদেশের কাছাকাছি অঞ্চলে যারা বসবাস করত, তারা বর্তমান যুগের মানুষের মতোই মানুষের জীবনকে আরো সহজতর করা এবং উন্নত সভ্যতা গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাতেন। গণিতশাস্ত্র সহ অন্যান্য জ্ঞান গবেষণার ক্ষেত্রে আজকে ইরানের যে শক্তিশালী অবস্থান, তা অতীতে ইরানের জগৎ বিখ্যাত বিজ্ঞানীদের নানা আবিষ্কার, গবেষণা ও প্রচেষ্টারই ফসল মাত্র। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে মানব সভ্যতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন জাতির কম বেশি ভূমিকা ছিল। তারা সবাই নিজেদের জ্ঞানী গুণী ব্যক্তিদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জীবন মান উন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ বা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেছে। গণিত শাস্ত্র ও পরিমাপক পদ্ধতি সবসময় মানব জীবনের অংশ ছিল। দেখা যাবে বিশ্বে মানব সভ্যতার যে বয়স, গণিতের বয়স ঠিক ততখানি।
প্রাচীন যুগে হিসাব নিকাশের জন্য অর্থবোধক কোনো সংখ্যার ব্যবহার ছিল না, তবে পরবর্তীতে ভবন নির্মাণ, পানি সংরক্ষণ ব্যবস্থা প্রভৃতি কাজে বিশেষ পরিমাপক যন্ত্র ও হিসাব নিকাশের জন্য বিশেষ পদ্ধতি বা হাতিয়ারের ব্যবহার ছিল এবং তাতে সীমিত পরিসরে গণিতের ব্যবহার ছিল। উদাহরণস্বরূপ, ইরানে হাখামানেশীয় যুগে তৈরি প্রাসাদ ও ঘর বাড়ি নির্মাণ, রাজা বাদশাহদের চলাচলের জন্য বিশেষ সড়ক নির্মাণ, ম্যাপ তৈরি, জাহাজ নির্মাণ, দুই চাকার গাড়ি নির্মাণ প্রভৃতি ক্ষেত্রে গণিতের ব্যবহার ছিল লক্ষণীয়। ইরানের প্রাচীন শুষ নগরীতে বীজগণিতের সমীকরণ এবং বীজগণিত সারণীর মতো গণিত শাস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। ইরানি বিজ্ঞানীরা পরিমাপের একক আবিষ্কারের কারণে ওই যুগে বিভিন্ন স্কেলের সহায়তায় বিশ্বের বিভিন্ন এলাকার আয়তন পরিমাপ করতে পারত। এ থেকে বোঝা যায় ওই যুগেও ইরানিদের জ্যামিতি জ্ঞান ছিল। বস্তুর আয়তন নির্ধারণ ও স্তর পরিমাপ বিষয়ক আইনে ইরানিরা ছিল খুবই পারদর্শী। তৎকালীন যুগে গ্রিসের বহু চিন্তাবিদ জ্যামিতি ক্ষেত্রে আরও অভিজ্ঞতা অর্জনের জন্য ইরানিদের এ সংক্রান্ত জ্ঞানকে কাজে লাগাত।
উদাহরণস্বরূপ গ্রিস গণিতবিদ পিথাগোরাসের কথা উল্লেখ করা যায়, যাকে জ্যামিতির জনক বলা হয়। তিনি প্রাচ্যের দেশগুলো সফর করে জ্যামিতিক উপপাদ্যের নিয়ম কানুন সম্পর্কে অভিহিত হন এবং গণিতশাস্ত্রের গুরুত্বপূর্ণ এ শাখাকে নিজের নামে নথিভুক্ত করেন। অথচ ঐতিহাসিক তথ্য প্রমাণে দেখা যায়, ইরানের প্রাচীন শুষ অঞ্চলের জ্যামিতিবিদরা উপপাদ্যের বিষয়ে অবহিত ছিলেন, যদিও তারা সে সংক্রান্ত জ্ঞান সবার সামনে তুলে ধরতে পারেননি।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সম্পর্কে আরও কথা বলব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 16 জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, ভয়াবহ যুদ্ধাপরাধ, গোতাকে ধরো দৈনিক মানবজমিন। একটি প্রতিবেশী দেশের বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া উচিত, বলেছেন রাজনাথ সিং দৈনিক প্রথম আলো। নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই ইউরোপীয় ইউনিয়ন, দৈনিক যুগান্তর। রিয়াকশন নয়, এখন থেকে অ্যাকশন, দৈনিক নয়াদিগন্ত, রাজনীতির মাঠে আসুন, খেলা হবে বিএনপিকে সেতুমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। এবং বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশে দ্রুত সমন্বয়ের দাবি ক্যাবের, দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম, মোদীকে বিপাকে ফেলতে সোনিয়ার নির্দেশেই তিস্তাকে টাকা দেন আহমেদ, অভিযোগ বিজেপির, দৈনিক আনন্দবাজার। সর্বকালীন পতন টাকার মূল্যে মোদীর পুরনো টুইটকে হাতিয়ার করে খোঁচা বিরোধীদের, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং রাষ্ট্রপতি নির্বাচনে যশবন্ত সিনহাকে সমর্থন করবে কেজরির দল, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে বলেন, প্রতিবেশী একটি দেশের বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। স্থানীয় সময় গতকাল শুক্রবার কলকাতার হুগলি নদীতে একটি রণতরী উদ্বোধন করতে গিয়ে একথা বলেছেন তিনি। খবর পিটিআই এর। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সরাসরি নাম উল্লেখ না করলেও প্রতিবেশী দেশ বলতে পাকিস্তানকে ইঙ্গিত করেছেন রাজনাথ। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মিয়ানমার, মালদ্বীপ যে দেশই হোক না কেন, সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে তার দেশ। এই বন্ধন অটুট রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। এক পর্যায়ে বাংলাদেশের প্রশংসা করে রাজনাথ সিং বলেন, দেশটি যেভাবে সব ক্ষেত্রে সমৃদ্ধি অর্জন করছে, নিশ্চিতভাবেই এটি ভবিষ্যতে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাবে।
রাজনীতির মাঠে আসুন, খেলা হবে বিএনপিকে সেতুমন্ত্রী, এই শিরোনামের খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের সাইরেন বেজে উঠছে বলে যে মন্তব্য করেছেন, তার সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোথা থেকে শুনলেন সাইরেনটা, কোথায় শুনলেন, রাস্তায় যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন, কি সাইরেন শুনেছেন, শুনবেন, শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘণ্টার সাইরেন। নেতিবাচক রাজনীতি আপনাদের অপ্রাসঙ্গিক করে দিয়েছে, আপনাদেরই বিদায়ের ঘণ্টা বাজছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আজ শনিবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
দৈনিক মানব জমিন লিখেছে, দেশ ছেড়ে পালিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। দেশের মাটিতে থেকে ক্ষমতা ছাড়ার ঝুঁকি নিতে চাননি তিনি, কারণ দেশের মানুষের সঙ্গে তিনি যা করেছেন তা হয়তো শ্রীলঙ্কানরা কখনো ক্ষমা করতে পারবে না। শুধু অর্থনৈতিক দুর্দশা কিংবা শ্রীলঙ্কাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার কলঙ্কই বয়ে বেড়াচ্ছেন না রাজাপাকসে, তার হাতে রয়েছে হাজার হাজার মানুষের রক্ত। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলাকালীন বেশ কয়েকটি যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। তাই যারা অপেক্ষায় ছিলেন ক্ষমতা ছাড়ার পর রাজাপাকসেকে বিচারের মুখোমুখি করা হবে, তাদেরকে হতাশই হতে হচ্ছে।
দৈনিক যুগান্তর এক খবরে লিখেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ চায় ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। শনিবার সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে কথা জানান ইইউ অ্যাম্বাসেডর চার্লস হোয়াইটলি। তিনি বলেন, আগামী দশকে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ বাড়াতে চায় ইইউ। নির্বাচন নিয়ে আমরা নিজেরা কোনো মন্তব্য না করে জনগণের মতামতে এই নির্বাচন বিশ্লেষণ করতে আগ্রহী। চার্লস হোয়াইটলি বলেন, বাংলাদেশের আঞ্চলিক অস্থিরতা নিয়ে শঙ্কা আছে ইউরোপীয় ইউনিয়নের। অস্থিরতা নিরসনে সার্ক ও বিমস্টেক কার্যকরী ভূমিকা রাখতে পারে, যদিও এই অঞ্চলে সকলের অবস্থান শক্ত করতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকে গুরুত্ব দিচ্ছে ইইউ।
দৈনিক সমকাল লিখেছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার কারণে দেশে দ্রুত দাম সমন্বয়ের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানিয়েছে তারা। বিবৃতিতে ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসেন বলেন, দেশে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দাম বাড়াতে যতটুকু আগ্রহী, বিশ্ববাজারে দাম কমলে দেশে কমাতে তেমন আগ্রহী না হবার কারণে ভোজ্য তেলের বাজারে এখনকার নৈরাজ্যকর পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে সাথে দেশীয় বাজারে ভোজ্য তেলের দাম বাড়িয়ে দেন আমদানি কারকরা, কিন্তু আন্তর্জাতিক বাজারে দাম কমলে দীর্ঘদিনেও দেশীয় বাজারে পণ্যটির দাম সমন্বয় হয় না।
এবারে ভারতের খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, বিশ্ববাজারে টাকার অবমূল্যায়ন নিয়ে বাড়ছে উদ্বেগ। গত কয়েকদিন ধরেই মার্কিন ডলার পিছু টাকার মূল্য প্রায় 80 টাকা, যা সর্বকালীন রেকর্ড। স্বাভাবিকভাবে এ পরিস্থিতিতে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে সমালোচনায় সরব বিরোধীরা। শনিবারের হিসেব বলছে, এক মার্কিন ডলারের মূল্য ভারতীয় অঙ্কে 79.72 টাকা। এ অবস্থায় কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো টুইটের স্ক্রিনশট শেয়ার করেছেন। 2013 সালের সেই পোস্টে তৎকালীন বিরোধী নেতা মোদী ইউপিএ সরকারকে কটাক্ষ করে লিখেছিলেন, ইউপিএ সরকার ও টাকার মধ্যে যেন প্রতিযোগিতা চলছে, কে কার আগে মুখ থুবড়ে পড়বে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আবার কেন্দ্রকে খোঁচা মেরে এই পরিস্থিতিকে অমৃতকাল বলে উল্লেখ করেছেন তার টুইটে।
দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে 2002 সালের গোদ্রা পরবর্তী দাঙ্গায় গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়ানোর চক্রান্ত হয়েছিল। শনিবার এ অভিযোগ করেছে বিজেপি। শনিবার বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, নরেন্দ্র মোদীকে বিপাকে ফেলার চক্রান্তে সোনিয়া গান্ধী জড়িত ছিল। তার নির্দেশে আহমেদ পটেল, গুজরাটের প্রয়াত কংগ্রেস নেতা যিনি সোনিয়ার রাজনৈতিক সচিব ছিলেন, তিনি মোদীজির সরকারের ক্ষতি করার চেষ্টা করেছিলেন। ঘটনাচক্রে শুক্রবার গুজরাট পুলিশের বিশেষ তদন্তকারী দল আহমেদাবাদের দায়রা আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, গোদ্রা পরবর্তী দাঙ্গার পর গুজরাটের বিজেপি সরকারকে বিপাকে ফেলার জন্য প্রয়াত কংগ্রেস নেতা পটেলের থেকে নাকি 30 লক্ষ টাকা নিয়েছিলেন ধৃত সমাজকর্মী তিস্তা শেতলবাদ। সম্বিতের অভিযোগ, সেই ষড়যন্ত্র হয়েছিল সোনিয়ার নির্দেশে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছে।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা 8 বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে ইরানের স্বেচ্ছাসেবী বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আজকের আসরে আমরা ইরানের অকুতোভয় যোদ্ধাদের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের গভীর আত্মিক সম্পর্ক নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বের অন্যান্য যুদ্ধের সঙ্গে ইরানের উপর ইরাকে চাপিয়ে দেয়া 8 বছরের যুদ্ধের একটি অনন্য পার্থক্য ছিল ইরানি যোদ্ধাদের সঙ্গে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহের গভীর আত্মিক সম্পর্ক। ইমামের যদি সেই আধ্যাত্মিক শক্তি না থাকত এবং তিনি যদি ইরানি তরুণদের অন্তরে গভীর প্রভাব বিস্তার করতে না পারতেন, তাহলে ইসলামী বিপ্লব বিজয়ী হতো না, বা বিজয়ী হলেও পরবর্তীতে এই বিপ্লব ধ্বংস করার জন্য যে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে তার মোকাবেলায় বিপ্লব টিকে থাকতে পারত না। ইসলামী বিপ্লব ধ্বংস করার সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইরাকি স্বৈরশাসক সাদ্দামের মাধ্যমে ইরানের উপর 8 বছরের যুদ্ধ চাপিয়ে দেয়া। ওই যুদ্ধে ইরানি যোদ্ধাদের অনুপ্রেরণার প্রধান উৎস ছিল ইমাম খোমেনির বিচক্ষণ নেতৃত্ব ও আধ্যাত্মিক গুণাবলী। বহু ইরানি যোদ্ধা শুধুমাত্র ইমামের উজ্জ্বল ও নুরানি চেহারার কথা স্মরণ করে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। আবার অনেকের অনুপ্রেরণার উৎস ছিল ইমামের আন্তরিক ও অনুপ্রেরণা সৃষ্টিকারী ভাষণ।
ইরানি যোদ্ধাদের প্রতি ইমামের ভালোবাসা এতটা গভীর ছিল যে তিনি একবার বাসিজ বা স্বেচ্ছাসেবী বাহিনীর জওয়ানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন, আমি আল্লাহর কাছে কায়মন বাক্যে চাই যে তিনি যেন আমাকে পবিত্র প্রতিটোকা যুদ্ধের শহীদদের সঙ্গে হাসর নাসর করেন। ইরানি যোদ্ধাদের সঙ্গে ইমাম খোমেনির আত্মিক সম্পর্ক নিয়ে অনেক বই ও আত্মজীবনী লেখা হয়েছে। এসব বই ও আত্মজীবনীর সংখ্যা গুণে শেষ করা যাবে না। আমরা আজ বাছাই করা কয়েকজনের স্মৃতিকথা তুলে ধরার চেষ্টা করব। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের দপ্তরের কর্মকর্তা জনাব রাহিমিয়ান নিজের আত্মজীবনীতে ইমাম সম্পর্কে লিখেছেন, যুদ্ধক্ষেত্র থেকে ছুটিতে আসা এক যোদ্ধা 1986 সালের ডিসেম্বর মাসে আমাদের কাছে ইমামের একটি ছবি নিয়ে আসেন। তিনি বলেন, আমি এই ছবিটির অসংখ্য কপি তৈরি করে ফ্রন্টের যোদ্ধাদের মাঝে বিলি করতে চাই। আপনি ইমামকে অনুরোধ করুন তিনি যেন তার এই ছবির উপর নিজের হাতে কিছু বাণী লিখে দেন।
তার অনুরোধ শুনে আমার কাছে মনে হয়েছিল, ইমামের কাছে ছবিটি নিয়ে গেলে তিনি নিজের অটোগ্রাফ ছাড়া আর কিছু তাতে লিখবেন না। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে দেন ইমাম। তার কাছে গিয়ে ইরানি যোদ্ধার অনুরোধটি বলার সঙ্গে সঙ্গে তিনি হাতে কলম তুলে নেন। তিনি ওই ছবির পাশে যে কথাগুলো লেখেন তা ছিল এরকম, বিসমিহি তাআলা, আমি মহান আল্লাহর কাছে আমাদের প্রাণ প্রিয় যোদ্ধাদের চূড়ান্ত বিজয় কামনা করছি। প্রিয় যোদ্ধারা, আপনারা লড়াই করুন, আল্লাহ আপনাদের সঙ্গে আছেন। আমি আপনাদের সকলের হাত ও বাহুতে চুমু খাচ্ছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুহুল্লাহ আল মুসাভি আল খোমেনি।
ইরান ইরাক যুদ্ধের অন্যতম শীর্ষস্থানীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল শহীদ সৈয়দ সিরাজি তাঁর আত্মজীবনীতে ইমাম খোমেনি সম্পর্কে লিখেছেন, একবার ইরানের পশ্চিমাঞ্চলে ইরাকের বিরুদ্ধে ওয়ালফাজ দুই অভিযানে বিজয়ের পর আমরা ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে যাই। ওই অভিযানে অংশগ্রহণকারী বেশ কিছু কমান্ডার ও যোদ্ধাকে ইমাম সাক্ষাতের সুযোগ দিয়েছিলেন। তেহরানের অদূরে জামারানে ইমামের বাসার ঘরের কক্ষটি ছিল অত্যন্ত ছোট। সেখানে কয়েকজনের বেশি লোক একসঙ্গে ইমামের সঙ্গে সাক্ষাৎ করতে পারত না। আমরা দলে দলে বিভক্ত হয়ে কয়েকজন করে ইমামের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে আসলাম এবং এরপর আরেক দল তার কক্ষে ঢুকছিল। সাক্ষাতের এক পর্যায়ে মর্তজা জাভিদি নামের এক যোদ্ধাকে তার সাহসিকতার জন্য ইমামের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জাভিদি তখন পাগলের মতো ছুটে গিয়ে ইমামের কপাল, মুখমণ্ডল ও হাতে চুমু খেতে থাকে। কিছুটা শান্ত হওয়ার পর সে ইমামের পায়ের কাছে বসে পড়ে। এর পরের দৃশ্যটি আমি আজও ভুলতে পারি না। ইমাম বয়সের ভারে নুপচ, তার ওই দীর্ঘকায় শরীর বাঁকা করে সাহসী যোদ্ধা জাবিধির কপাল টেনে ধরে চুমু খান। আমি সেদিন ইরানি যোদ্ধাদের প্রতি ইমামের ভালোবাসার গভীরতা ও আন্তরিকতা কিছুটা হলেও উপলব্ধি করেছিলাম। এখানে বলে রাখা প্রয়োজন, মুর্তজা জাভিদি 1986 সালে ইরানের দক্ষিণাঞ্চলীয় সালামচে এলাকায় আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে এক অভিযানে শহীদ হন। এছাড়া যুদ্ধ শেষ হওয়ার 11 বছর পর 1999 সালে ইরানের রাজধানী তেহরানে ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী পিপলস মুজাহিদিনের হামলায় লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ সিরাজি শাহাদাত বরণ করেন।
ইরানের প্রখ্যাত রাজনীতিবিদ, লেখক ও শিক্ষাবিদ গোলাম আলী রাজাই ইরানি যোদ্ধাদের সঙ্গে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের গভীর আত্মিক সম্পর্ক নিয়ে অনেক লেখালেখি করেছেন। তিনি এক বইয়ে লিখেছেন, আমরা ইরাকের বিরুদ্ধে ফাতহুল মবিন অভিযানে বিজয়ী হওয়ার পর ইমামের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাই। সঙ্গে সঙ্গে আমাদেরকে অনুমতি দেওয়া হয়। আমরা অভিযানে অংশগ্রহণকারী যোদ্ধাদেরকে ওই যুদ্ধের ধুলিমাখা পোশাক ও হেলমেট পরা অবস্থায় একটি ট্রেনে করে তেহরানে ইমামের কাছে নিয়ে আসি। ইমাম জামারান হুসেইনিয়ার বিশাল হলরুমে আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে এক নজর দেখতে পেয়ে যোদ্ধাদের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে এবং অনেকে উচ্চস্বরে কাঁদতে দেখা যায়। ভাষণের একাংশে ইমাম বলেন, আপনাদের মতো বীর যোদ্ধারা যে বাতাস থেকে নিঃশ্বাস নিচ্ছেন, আমিও সেই বাতাস থেকে নিঃশ্বাস নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যোদ্ধাদের প্রতি বিনয় প্রকাশকারী ইমামের এই বক্তব্য শুনে উপস্থিত সবার মধ্যে কান্নার রোল পড়ে যায়।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও এ বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব এবং সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে কয়েকটি সংক্ষিপ্ত সংবাদ। ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজমি বলেছেন, সৌদি আরবে যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণের কোনো আলোচনা হওয়ার কথা নেই। একই সঙ্গে তিনি বলেছেন, তার দেশ কখনো প্রতিবেশীদেরকে হুমকি দেওয়ার ঘাঁটিতে পরিণত হবে না। সৌদি আরবের বন্দরনগরে জেদ্দায় আঞ্চলিক তাৎপর্যপূর্ণ এ সম্মেলন শুরুর একদিন আগে শুক্রবার তিনি এসব কথা বললেন। এদিকে জর্দান সহ সব আরব দেশ ইরানের সঙ্গে পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং সৎ প্রতিবেশী সুলভ নীতি অনুসরণ করে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন চায়। জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি একথা বলেছেন। সুইডেনের পররাষ্ট্র সচিব রবার্ট রেডবার্গ বলেছেন, ইরানের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার কোনো ইচ্ছে তার দেশে নেই। সুইডেনে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নুরিকে কারাদণ্ড দেওয়ার একদিন পর শুক্রবার দেশটির পররাষ্ট্র সচিব এ দাবি করলেন। নুরিকে কারাদণ্ড এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। প্রথমবারের মতো ড্রোন বাহী যুদ্ধজাহাজ উন্মোচন করল ইরান। আমেরিকায় ইরানকে সামরিক হুমকি দেওয়ার কয়েকদিন পর এই পদক্ষেপ নেওয়া হলো। মধ্যপ্রাচ্যের দেশগুলো আমদানি করা নিরাপত্তা দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে পারবে না বলে সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা শামখানি। বাংলাদেশে আগুন নিয়ে না খেলে রাজনীতি ও নির্বাচনের মাঠে খেলতে বিএনপির প্রতি আহ্বান জানালেন সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকুরের আহ্বানে সাড়া দিয়ে মহারাষ্ট্রের দুটি শহরের মুসলিম নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখার প্রস্তাব অনুমোদিত। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।